আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, করোনা ভাইরাস মহামারী যেহেতু প্রলম্বিত হচ্ছে, সেহেতু বিশ্বব্যাপী কৃষি তথা খাদ্যশস্যের উৎপাদন ব্যাহত হতে পারে। তাদের মতে, এর ফলে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিতে পারে খাদ্যাভাব এবং বাড়তে পারে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। বিশ্ব খাদ্য কর্মসূচি অতি সম্প্রতি এক পূর্বাভাসে বলেছে, করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বের অন্তত 55টি নিম্ন এবং মধ্যম আয়ের দেশের অন্তত 26.5 কোটি মানুষ তীব্র ক্ষুধার কবলে পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাস মহামারীর কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড স্তিমিত হয়ে পড়ায় অনেক মানুষ তাদের জীবন ও জীবিকার অবলম্বন হারাচ্ছেন এবং স্বাভাবিকভাবেই তারা তাদের ক্রয় ক্ষমতাও হারাচ্ছেন। এর ফলে বিশ্বের দেশে দেশে ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। বাংলাদেশ একসময় কৃষি প্রধান দেশ থাকলেও সময়ের বিবর্তনে দেশটির মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে এ খাতের অবস্থান এখন তৃতীয় স্থানে। প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সেবা খাত এবং শিল্প খাত। এরপরও কৃষি এখনও বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। সরকারের হিসেব মতে, দেশটি খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং কৃষিখাতের অন্যান্য বেশ কয়েকটি ক্ষেত্রে যেমন সবজি, মাছ ও মাংস উৎপাদনে অনেক দূরে গিয়েছে। করোনা মহামারীর কারণে বিশ্ব খাদ্য কর্মসূচির পূর্বাভাসের প্রেক্ষাপটে খাদ্যশস্য ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদনের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে সাক্ষাৎকার দিয়েছেন রাষ্ট্রের মালিকানাধীন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকুবের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রধানিয়া। তাকে করা প্রথম প্রশ্নটি ছিল, আপনি রাষ্ট্রের মালিকানাধীন একটি বিশেষায়িত ব্যাংকের কর্ণধার, দেশের উত্তরাঞ্চলের কৃষি উন্নয়নে আপনাদের এই ব্যাংক বিশেষ অবদান রেখে চলেছে। কৃষি যেহেতু বাংলাদেশের অর্থনীতির একটি অন্যতম চালিকা শক্তি, সেহেতু করোনা ভাইরাস মহামারীর প্রেক্ষাপটে বিশ্ব অর্থনীতিতে যে ব্যাপক মন্দাভাব চলছে, তাতে বাংলাদেশের কৃষিখাত তথা সার্বিক অর্থনীতির উপর এর কতটুকু প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন?
ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে ভয়েস অফ আমেরিকা এবং তার শ্রোতাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। এটা আমরা সবাই জানি যে কোভিড-19 এটা এখন বিশ্বের 212টি দেশের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত আমাদের জানার মতে 3,64,000 লোক মারা গেছে এবং বিশ্বের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিও কিন্তু এর বাইরে নয়। তো আপনি এটাও জানেন যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন 2019 সালে যেটি ছিল, সেটিতে মোট কৃষিখাতের অবদান ছিল 13.65% এবং শিল্প খাতের ছিল 35%, সেবা খাতের অবদান ছিল 51.35%। এই কোভিড-19 মহামারীর কারণে শিল্প সেবা খাত কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা নিশ্চিত। তবে কৃষিক্ষেত্রে তিনটি উপখাত ছাড়া, আমি যদি স্পেসিফিক্যালি বলতে যাই তাহলে শস্য ছাড়া, মৎস্য, পশু সম্পদ এবং ফিশারি এবং ফুল ও ফল, এই পাঁচটির ক্ষেত্রে ছাড়া অন্যান্য ক্ষেত্রে কিন্তু কৃষিখাত যথেষ্ট ভালো করেছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কৃষি খাতই আমাদের এখন সবচেয়ে বড় অবলম্বন। এবং এই সম্প্রতি যেটা বোরো ধান, যেটা আমাদের হারভেস্টিং হলো, এই বোরো ধানের ক্ষেত্রে কিন্তু আমাদের বাম্পার ফলন হয়েছে এবং সেটি আমরা যথাযথভাবে কাটা এবং মাড়াই করে আমরা ঘরে উঠাতে পেরেছি। আর এই শিল্প সেবা খাত এবং কৃষির যে উপখাত কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে এই অর্থনীতির এই ক্ষতিটাকে কাটিয়ে ওঠার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এ পর্যন্ত 18টি প্রণোদনা প্যাকেজে ঘোষণা করেছেন, যার মধ্যে এর পরিমাণ হলো 11.90 বিলিয়ন ইন মার্কিন ডলার, আর বাংলাদেশি টাকায় যদি আমরা হিসাব করি সেটা 1,01,000 কোটি টাকার। এখন বড় জিনিস হলো যে এই প্রণোদনা প্যাকেজ গুলো যত দ্রুততার সাথে বাস্তবায়ন করা যাবে, বাংলাদেশের অর্থনীতি তত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াবে। এবং এটা বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু ইতিমধ্যে নীতিমালা জারি করেছে এবং ব্যাংকিং সেক্টর কিন্তু আমরা কাজ করে যাচ্ছি দ্রুত বাস্তবায়নের জন্য। বাংলাদেশের অর্থনীতি অত্যন্ত রেজিলিয়েন্ট। আমরা আশা করি যে এই কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতির যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিগুলো আমরা কাটিয়ে উঠতে সক্ষম হব।
বাংলাদেশের অর্থনীতির এক বিরাট অংশ জুড়ে আছে কৃষিখাত। খাদ্যশস্য উৎপাদনের ক্ষেত্রে দেশটি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। আপনি তো কৃষকদের সাথে কাজ করেন, করোনাকালে বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নের জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে?
আপনি যথার্থই বলেছেন যে খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ অনেক আগে আমরা সম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। আর বাংলাদেশের কৃষির উৎপাদনে ধরেন শাকসবজি, তারপরে মৎস্য উৎপাদন, আলু, ধান, সবগুলোর ক্ষেত্রে কিন্তু সারা বিশ্বের মধ্যে আমাদের একটা অত্যন্ত শক্ত অবস্থান আছে। আমরা এই সাম্প্রতিক অবস্থায় যদি আমরা বলি, তাহলে কয়েকদিন আগেই আমাদের ঘূর্ণিঝড় আম্পান, এই আম্পানে আমাদের কৃষির বিশেষ করে আপনার সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা, বরিশালের কিছু অংশ সেখানে ক্ষতি হয়েছে, মৎস্য সেক্টরের আমাদের ক্ষতি হয়েছে, আমাদের শাকসবজির ক্ষতি হয়েছে এবং ফলের ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ আমাদের প্রায় 1100 কোটি টাকা বলে এটা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। কৃষির এই সুবিধাগুলো বাস্তবায়ন করার জন্য সরকার বিভিন্ন প্রণোদনার আওতায় কৃষি খাতে 4% সুদে কৃষক পর্যায়ে আপনার আমরা ঋণ দিয়ে যাচ্ছি, এবং এই ঋণের মাধ্যমে কৃষির যে ক্ষতিটি যেটুকু হয়েছে এই সম্প্রতি আম্পান সহ, আমরা আশাবাদী যে এই ক্ষতিগুলো আমরা খুব শীঘ্রই আমরা কাটিয়ে উঠতে পারব।
কৃষকদের অভিযোগ রয়েছে তাদের পণ্য বিপণনে বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, যার মধ্যে রয়েছে পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া এবং মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য। আপনি কি মনে করেন এ সকল অভিযোগের অবসান না হলে কৃষকরা ধীরে ধীরে কৃষি বিমুখ হয়ে পড়তে পারেন? এ সকল অভিযোগের অবসানের জন্য আপনার পরামর্শ কি?
এটি একটি কথা সবসময় প্রযোজ্য আছে যে আপনার উৎপাদনকারী এবং ভোক্তাদের মাঝে এখানে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা একটা বড় আকারের বেনিফিট নিয়ে যায়। আপনি এটা জানেন যে সম্প্রতি আপনার এই বোরো মৌসুমে কৃষকের অ্যাপস নামে একটি অ্যাপস এর মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হয়েছে এবং সেটি যথাযথ মূল্যে কেনা হয়েছে। আমার জানা মতে 1040 টাকা প্রতি মন হিসাবে আপনার এই ধানগুলো কেনা হয়েছে। এই ধরনের যদি আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অথবা বৈজ্ঞানিক পদ্ধতিতে যদি এই প্রক্যুরমেন্ট গুলো সরাসরি যদি কৃষকদের কাছ থেকে করা হয়, তাহলে আপনার মধ্যস্বত্বভোগীদের অবসান হবে। আরেকটি কথা এখানে পদ্ধতিগত ভাবে যদি বলা হয় যে সমবায় পদ্ধতি যদি উৎপাদন এবং বিপণন ব্যবস্থা যদি করা হয়, কন্ট্রাক্ট ফার্মিং যদি চালু করা যায়, এগুলো নিয়ে কাজ হচ্ছে কিন্তু, এবং কৃষির উপকরণ ও কৃষি পণ্য বিপণন ব্যবস্থায় যদি ব্লকচেইন পদ্ধতি চালু করা যায়, তাহলে কৃষকদের কাছ থেকে বা উৎপাদনকারীদের কাছ থেকে সরাসরি আপনার এই উৎপাদিত পণ্য ভোক্তা পর্যায়ে পৌঁছানো যাবে। সেই ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের অবলুপ্তি ঘটবে। আবার এটিও সত্য কথা যে মধ্যস্বত্বভোগী অবলুপ্তি আপনি করতে পারবেন না, এই কারণে যে মধ্যস্বত্বভোগীরা না থাকলে তারা ব্রিজ হিসাবে কাজ করে উৎপাদনকারী এবং ভোক্তাদের মধ্যে। এখন প্রশ্নটা হলো যে মধ্যস্বত্বভোগীদের যেই লাভের পরিমাণটা এইটা যথাযথ কিনা, রিজনেবল কিনা, গ্রহণযোগ্য কিনা। তবে আমি মনে করি যে আপনার এই ধরনের কৃষকের অ্যাপস, সমবায় পদ্ধতি, কন্ট্রাক্ট ফার্মিং এবং ব্লকচেইন যদি চালু করা হয়, তাহলে এই মধ্যস্বত্বভোগীদের নাম্বার কমে যাবে এবং একটা প্রতিযোগিতা আসবে, এবং প্রতিযোগিতা আসলে সেই ক্ষেত্রে যারা মিডলম্যান হিসাবে কাজ করবে তাদের যে প্রফিটের মাত্রাটা সেটা অত্যন্ত সহনশীল পর্যায়ে চলে আসবে এবং এর মাধ্যমে কৃষক তার ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারবে, এবং কৃষকদেরকে ন্যায্য মূল্য নিশ্চিত করে তাদেরকে কৃষি উৎপাদনে উৎসাহিত করা যাবে।
বিশেষজ্ঞরা বলছেন কৃষকদের জন্য নির্ধারিত প্রণোদনা এবং অন্যান্য সুযোগ সুবিধা অব্যাহত থাকলে করোনাকালেও বাংলাদেশে খাদ্যের অভাব হওয়ার সম্ভাবনা নাই। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।